This track was downloaded from FusionBD.com.
Thursday Night Saga.
বই পড়ে আন্দোলিত হইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক আর রহস্যের টানটান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার হয়তো তার কোনো হিসেব নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না, তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসেবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে চারটি রহস্য উপন্যাস এবং ৫৬টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কোনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের ১০০ বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ২২১ বেকার স্ট্রিট লন্ডন W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে ৪০টি চিঠি আসে। এক ভদ্রমহিলা সেসব চিঠির জবাবও দেন।
আপনারা শুনছেন শার্লক হোমসের বিখ্যাত রহস্য গল্প লেডি ফ্রান্সিসের অন্তর্ধান।
Well, in the merry month of May, now from me home I started, left the girls and two were nearly broken hearted, saluted father dear, kissed me darling mother, drank a pint of beer, me grief and tears smothered, enough to reap the corn and leave, for I was born, good as stout before the banished ghost, and goblets a brand new pair of brogues, to rot the love of the bogs and frighten all the dogs.
Watson and Sherlock Holmes, স্রেফ আড্ডার মেজাজে ছিলেন। হঠাৎ নোট বইটা দেখে হোমস বললেন,
রাফটনের সরাসরি উত্তরাধিকারী তিনি, বংশের একমাত্র এবং শেষ পুরুষ। হয়তো ওয়াটসন তোমার মনে আছে যে সম্পত্তিটা পুত্র সন্তান ধরে নেমে আসে, ফলে তার সম্পত্তি সীমিত।
ওয়াটসন জিজ্ঞেস করলেন,
আচ্ছা তুমি কার কথা বলছো হোমস?
লেডি ফ্রান্সিস কার্ফ্যাক্স হয়তো কোনো বিপদে পড়েছেন, দুঃখ হয় বুঝলে, অমন সুন্দরী মধ্যবয়স সবে ছুঁয়েছেন, অথচ ভাগ্যের বিড়ম্বনায় মাত্র ২০ বছর আগে যে নৌবহর সাথে নিয়ে চলতে পারতেন তা থেকে তিনি ছিটকে পড়ে শেষ জলযানে পরিণত। জানো সবচেয়ে বিপদ সেসব মহিলাদের যারা নির্বান্ধব, যাদের কোনো সঙ্গী সাথী নেই, এক জায়গায় কোথাও থাকে না, ভেসে বেড়ানো যাদের ভাগ্যলিপি। এরা কখনো কারো ক্ষতি করে না এবং অনেক সময় দেখা গেছে ওদের দিয়ে প্রচুর উপকার পাওয়া যায়, কিন্তু দেখা যায় তাদের জন্যই অপরের মধ্যে অপরাধবৃত্তি জাগ্রত হয়। সহায়হীন সে এখন যাযাবরের মতোই দিন যাপন করছে সে, এবং অর্থ আছে যা দেশ থেকে দেশান্তরে এক হোটেল থেকে অন্য হোটেলে কাটানোর পক্ষে যথেষ্ট। পেনশনের আর হোটেলের জটিল জালেই সচরাচর জড়িয়ে থাকতে হয় তাকে। পৃথিবীর খেয়ালের রাজ্যে সে যেন দলভ্রষ্ট এক মুরগি, এবং তাকে গ্রাস করলে কেউ তার অভাব বোধ করবে না।
কি হয়েছে তার? সত্যি কি হয়েছে লেডি ফ্রান্সিসের? তিনি কি বেঁচে আছেন?
এবং এইটাই আমাদের জানতে হবে। অত্যন্ত নিয়ন্ত্রিত তার স্বভাব, গত ৪ বছর ধরে অত্যন্ত নিয়মিতভাবে তার প্রাক্তন শিক্ষিকা মিস অবনিকে মাসে ২বার করে চিঠি লিখে আসছেন তিনি। অবসরপ্রাপ্ত মিস ডবনি আমার সঙ্গে পরামর্শ করেছেন, কারণ ৫ সপ্তাহ হল তিনি কোনো চিঠি পাননি। শেষ চিঠিটা পান লসনের হোটেল ন্যাশনাল থেকে, মনে হয় তিনি কোনো ঠিকানা না দিয়েই হোটেলটা ছেড়ে দেন। আত্মীয়রা যথেষ্ট চিন্তিত হয়ে আছেন, এবং যেহেতু তারা প্রচুর টাকা পয়সার মালিক, তাই তারা যে কোনো অর্থ ব্যয় করতে প্রস্তুত।
মিস ডাবনি ছাড়া আর কারোর সাথে যে চিঠির আদান প্রদান হতো না, এ কথা কি তুমি বিশ্বাস করো?
এখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে ওয়াটসন, অন্য সব নিঃসঙ্গ মহিলাদের মতোই তিনি তার ব্যাংকের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এসব মহিলাদের চেক বই তাদের সংক্ষিপ্ত ডায়েরি বলা যেতে পারে। লেডি ফ্রান্সিসের ব্যাংক হল সিলভেস্টার, তার টাকা কড়ির অবস্থা আমি দেখেছি। শেষের আগের চেকটায় তিনি লসনের বিল মিটিয়েছেন, কিন্তু সে এক বিশাল বিল। হয়তো হাতে কিছু টাকা তিনি রেখে থাকবেন, তারপর আর মাত্র একটা চেক কাটা হয়েছে।
কোথাকার কোন ব্যক্তিকে সেই চেকটা দেওয়া হয়েছে?
চেকটা কোথা থেকে কাটা হয়েছে তা জানবার কোন উপায় নেই। চেকটা ভাঙানো হয়েছে মনপেরিয়ারে, আর এখনো তিন সপ্তাহ হয়নি। টাকার অংশ £50, আর এই মিস মেরি ডিভাইন হল লেডি ফ্রান্সিসের পরিচারিকা। কেন তাকে এই চেকটা দেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। তবে সন্দেহ নেই যে তোমার তদন্তের ফলে নিশ্চয়ই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
আমার তদন্ত?
আরে সেজন্যই তো হাওয়া বদলের জন্য লসন যাওয়া। জানোই তো বেচারা আব্রাহামসকে এরকম মারাত্মক আতঙ্কের মধ্যে রেখে এখন আমার পক্ষে লন্ডন ছেড়ে যাওয়া সম্ভব নয়। আমি না থাকলে স্কটল্যান্ড ইয়ার্ড অস্বস্তি বোধ করে, আর অপরাধীরা মাথা চাড়া দিয়ে ওঠে। তুমি যাও, আর তোমার টেলিগ্রাম পেলে আমি ঠিক সময় হাজির হয়ে যাব।
অগত্যা দুদিন পর ওয়াটসন লসনের ন্যাশনাল হোটেলে পৌঁছে গেলেন। সুবিখ্যাত ম্যানেজার এম মোসার প্রচুর খাতির করলেন এবং বললেন লেডি ফ্রান্সিস বেশ কয়েক সপ্তাহ ছিলেন সেখানে, সবাই পছন্দ করত তাকে। তার বয়স ৫০ ছুঁইছুঁই, যৌবনে তিনি যে কি অপরূপ সুন্দরী ছিলেন তার চিহ্ন এখনো সুস্পষ্ট। তার ভারী বাক্সটায় সবসময় খুব যত্ন করে তালা দেওয়া থাকত। তার পরিচারিকা মেরি ডিভাইনও ছিল তারই মতো জনপ্রিয়। এই হোটেলেই এক পরিচারকের সঙ্গে তার বিয়ে হয়, তাই ঠিকানাটা পাওয়া গেছে ১১ নং রু দ্য ট্রেজার মনপেলিয়ার। এগুলো ওয়াটসন তার নোট বইয়ে টুকে নিলেন। কেবলমাত্র পরিচারিকাটির প্রণয়ী জুল ভাইবার একটা ইঙ্গিত দিয়ে সমর্থ হলেন লেডি ফ্রান্সিসের হঠাৎ এই অন্তর্ধান সম্পর্কে। দু একদিন আগে সেই হোটেলে এক লম্বা কালচে দাড়িওয়ালা লোক আসে, যার সম্বন্ধে জুল বলে বর্বর, রীতিমতো বর্বর। শহরে কোথাও সে উঠেছিল, লেকের ধারে একদিন তাকে ভদ্রমহিলার সঙ্গে কথা বলতে দেখা গেছে। তারপর সে পুনরায় দেখা করতে আসে, কিন্তু লেডি দেখা করতে অসম্মত হন। লোকটা ইংরেজ, যদিও তার নামের কোন উল্লেখ নেই। এই ঘটনার ঠিক পরেই মহিলা হোটেল ছেড়ে চলে যান। জুল ভাইবার আর তার প্রেমিকার ধারণা এই দুটো ঘটনার মধ্যে একটা কার্যকারণ সম্বন্ধ আছে। কেবলমাত্র একটা বিষয়ে জুল নীরব রইল, কেন মেরি ভদ্রমহিলার চাকরি ছেড়ে দিল এই সম্বন্ধে সে কিছু বলবে না বা জানে না। জানতে হলে মন্টপেলিয়ারে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। তদন্তের প্রথম পর্বের এখানেই শেষ, দ্বিতীয় পর্বের কাজ হল জানা এই হোটেল থেকে লেডি ফ্রান্সিস ফারফ্যাক্স হারিয়ে গেছেন। এই ব্যাপারে লেডির গোপনীয়তা যা ছিল তা থেকে বোঝা গেল তিনি চান না কোনো ব্যক্তি তার পিছু নেক। নতুবা কেন তার মালপত্রে স্পষ্টভাবে ব্যাডেনের উল্লেখ থাকবে না? কোন এক ঘুরপথে তিনি রেনিশের খনিজ জলের এলাকায় পৌঁছান, আর তার মালপত্র সেই সঙ্গে পৌঁছায় সেখানে। কুকের হেড অফিসের ম্যানেজারের কাছ থেকে এই খবরটুকুই ওয়াটসন পেলেন। ওয়াটসন তখন ব্যাডেনে গেলেন, তার আগে হোমসকে সমস্ত ঘটনা বর্ণনা করে লিখলেন। ব্যাডেনে পৌঁছে ওয়াটসন শুনলেন লেডি ফ্রান্সিস দিন ১৫ মতো ছিলেন ইংলিশের হফে। সেখানে ডক্টর স্লেশিঞ্জার আর তার স্ত্রীর সঙ্গে তার আলাপ হয়। এরা হলেন ধর্মযাজক, এসেছেন দক্ষিণ আমেরিকা থেকে। নিঃসঙ্গ মহিলারা সাধারণত ধর্ম আলোচনায় শান্তি পান, সময় কাটাবার সুযোগ পান, লেডি ফ্রান্সিসও তাই। তাই স্লেশিঞ্জারের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আর তার প্রাণঢালা ভক্তি তাকে গভীরভাবে আকর্ষণ করে। তার উপরে তিনি প্রচারের কাজে লিপ্ত থেকে একটা অসুখে পড়েছিলেন, সেরে উঠেছেন তিনি। ম্যানেজার বললেন সাধুটি বারান্দায় একটা ইজি চেয়ারে বসে থাকতেন, দুই মহিলা দুদিক থেকে সেবা করতেন। পবিত্র দেশের একটা মানচিত্র তিনি তৈরি করেছিলেন, মিডিয়া নাইটদের রাজ্যের উপর বিশেষ করে দৃষ্টি রেখে একটা প্রবন্ধ লিখলেন এ নিয়ে। শেষ পর্যন্ত শরীরটা অনেকটা সেরে উঠতে তিনি সস্ত্রীক লন্ডনে ফিরে যান, লেডি ফ্রান্সিসও যান তার সঙ্গে। এই হল তিন সপ্তাহ আগের ঘটনা। তারপর থেকে ম্যানেজার তার সম্বন্ধে আর কিছুই শোনেনি, আর তার পরিচারিকা মেরি তার কদিন আগে চোখের জলের বান ডাকিয়ে চলে গিয়েছিল। অন্যান্য পরিচারিকারা বলে চিরদিনের জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে। চলে যাবার আগে ডক্টর স্লেশিঞ্জার সকলেরই খরচ মিটিয়ে দিয়েছেন। শেষ করবার আগে ম্যানেজার বললেন ভালো কথা, আপনি লেডি ফ্রান্সিসের একমাত্র বন্ধু নন, সপ্তাহখানেক আগে আরও একজন এসে তার খোঁজ করেছিলেন। ওয়াটসন জিজ্ঞেস করলেন
আচ্ছা তিনি কি কোনো নাম বলেছিলেন?
না, তবে সে ইংরেজ একটু অস্বাভাবিক ধরনের। তবে লোকটাকে ঠিক খারাপ বলা যাবে না, লোকটা মোটাসোটা দাড়িওয়ালা, রোদে পড়া চেহারায় তাকে কেতাদুরস্ত হোটেলের বদলে কোন চাষিদের সরাইখানাতেই ভালো মানাবে। কঠোর ভয়ঙ্কর স্বভাবের মানুষ বলে তাকে মনে হল।
লেডি ফ্রান্সিস কারফ্যাক্স, বিশিষ্ট সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, যিনি কিনা যাযাবর জীবনটাকেই আপন করে নিয়েছিলেন। পেনশন আর হোটেলের জটিল জালে সচরাচর জড়িয়ে থাকতে হয় তাকে। দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সময় তিনি বরাবরই তার প্রাক্তন শিক্ষিকা মিস আবনিকে মাসে দুবার করে চিঠি লিখতেন, কিন্তু গত পাঁচ সপ্তাহ ধরে তিনি কোনো চিঠি পাঠাননি। কি হয়েছে তার? তিনি কি হারিয়ে গেছেন?
প্রতিদিনের মতোই হোমসকে ঘটনার বর্ণনা দিয়ে চিঠি লিখে পাঠালেন ওয়াটসন। টেলিগ্রামে উত্তর এলো। হোমস জানতে চেয়েছেন ডক্টর স্লেশিঞ্জারের বাকানটা কিরকম। হোমসের রসিকতা বোধ অনেক সময় অদ্ভুত, তাই অসময়ের এই রসিকতা নিয়ে মাথা না ঘামিয়ে ওয়াটসন পরিচারিকাটির সন্ধানে মন্টপেলিয়ারে পৌঁছলেন। সেখানে গিয়ে জানতে পারলেন মনিপকে সে ছেড়ে এসেছে নিঃসন্দেহে এবং ভালো লোকের হাতেই পড়েছে, তাছাড়া বিয়ের পরে তো তাকে ছেড়ে যেতেই হতো। আর ব্যাডেনে থাকতে মনিপ তাকে যেন একটু সততা সম্বন্ধে সন্দেহই করত এবং শেষ কয়েকবার অনেক রুক্ষ ব্যবহার করেছে তার সঙ্গে, ফলে বিদায় নেওয়াটা অনেক সহজ হয়েছে তার পক্ষে। বিয়ের যৌতুক হিসেবে লেডি ফ্রান্সিস তাকে ৫০ পাউন্ড দেন। এই যে আগন্তুকটি লসান থেকে তার পিছু নিয়ে চলেছে, ওয়াটসনের মতো মেরির মনেও তার সম্বন্ধে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে। নিজের চোখে মেরি দেখেছে হ্রদের সামনের বেড়াবার জায়গায় সে প্রকাশ্যে লোকালয়ে প্রচন্ড জোরে লেডির হাত চেপে ধরেছিল। যেমন হিংস্র তেমনি ভয়ঙ্কর সে। মেরির ধারণা এই লোকটির ভয়েই তিনি স্লেশিঞ্জারের সঙ্গে লন্ডনে যেতে রাজি হলেন। মেরির ধারণা হয়েছে যে সবসময় তিনি ভয়ে ভয়ে থাকতেন, এতে তার স্নায়ুর উপর চাপ পড়ত। এই পর্যন্ত মেরি বলেছে। হঠাৎ সে লাফিয়ে উঠল চেয়ার থেকে, বিস্ময় আর আতঙ্কের ছাপ তার মুখে দেখা গেল। বলে উঠল,
দেখুন দেখুন, শয়তানটা এখনো পিছু ছাড়েনি, এই লোকটারই কথা বলছিলাম আমি আপনাকে।
বসবার ঘরে খোলা জানালা দিয়ে ওয়াটসন তাকিয়ে দেখলেন, এক বিশাল বকো কালচে মানুষ। তার গালে খোঁচা খোঁচা দাড়ি আস্তে আস্তে রাস্তার মাঝখান দিয়ে উদ্বিগ্ন ভাবে বাড়ির নম্বরগুলো লক্ষ্য করতে করতে চলছেন। পরিষ্কার বোঝা গেল ওয়াটসনের মতো সেও পরিচারিকার সন্ধানে এসেছে। ঝোঁকের মাথায় ওয়াটসন দৌড়ে গিয়ে তার সঙ্গে দেখা করে বললেন,
আপনি তো ইংরেজ তাই না?
সে বলল,
যদি হই তাতে আপনার কি?
নামধাম কিছুই বলল না সে ওয়াটসনকে। ওয়াটসন এবার সরাসরি জিজ্ঞেস করলেন,
আমাকে কিন্তু সত্যি করে বলবেন, লেডিস ফ্রান্সিস কারফ্যাক্স কোথায়, কি করেছেন, তা কেনই বা তার পিছু নিয়েছে?
অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রচন্ড চিৎকার করে আচমকা বাঘের মতো ওয়াটসনের উপর লাফিয়ে পড়ল। লোকটা সাক্ষাৎ শয়তানের মতোই ভয়ঙ্কর, তার হাত দুটো যেন লোহা দিয়ে তৈরি। প্রাণপণে সে ওয়াটসনের গলা চেপে ধরল। জ্ঞান হারাতে বসেছিলেন ওয়াটসন, এমন সময় দাড়ি না কামানো একজন জনমজুর সামনের ক্যাবারে থেকে একটা লাঠি নিয়ে এসে তার হাতে জোরে মারতেই বাধ্য হয়ে সে ওয়াটসনকে ছেড়ে দিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুসতে ফুসতে ভেবে ঠিক করতে পারছিল না আরও একবার ওয়াটসনকে আক্রমণ করবে কিনা। তারপর অত্যন্ত ক্রুদ্ধভাবে দাঁত খেঁচিয়ে চলে গেল যে ঘর থেকে সে এসেছিল। ধন্যবাদ দেবে বলে ওয়াটসন তখন রক্ষাকর্তার দিকে তাকালেন। ওয়াটসনের দিকে তাকিয়েছিল সে। লোকটা বলছে,
ছি ওয়াটসন, কি কাণ্ডটাই না করে বসেছিল তুমি। আমার মনে হচ্ছে আমার সঙ্গে রাতের এক্সপ্রেস ট্রেনে তোমার লন্ডন ফিরে যাওয়াই ভালো।
এর এক ঘন্টা পরে শার্লক হোমস নিজের পোশাক পরে ওয়াটসনের ঘরে বসে আছেন। এভাবে হঠাৎ তার উপস্থিতির কারণ অত্যন্ত সহজ। যখন দেখলেন লন্ডন ত্যাগ করা তার পক্ষে সম্ভব হচ্ছে, তখন ঠিক করলেন ওয়াটসনের এই সময় যেখানে থাকার কথা তার আগেই চলে যাবেন সেখানে। এক দিনমজুরের সাথে তিনি ক্যাবারেতে ওয়াটসনের প্রতীক্ষায় ছিলেন। হোমস বললেন,
তদন্তের কাজটা ভালোভাবেই চালিয়ে গেছে।
তা তুমি হলে অনেক ভালো কাজ করতে পারতে।
এর মধ্যে হয়তো বলে কিছু নেই ওয়াটসন, করতে পারতাম কেন, ইতিমধ্যেই করেছি। এই যে মহামান্য ফিলিপ গ্রিন, এই হোটেলে তোমার সহবাসিন্দা একজন, ওকে ধরে গিয়ে হয়তো আমরা খানিকটা সফলতা পাব।
এই কথা বলতে বলতেই রেকাবে করে একটা কার্ড এলো, আর পেছন পেছনে এলো ওই দাড়িওয়ালা বদমাসটা, রাস্তার উপর যে আক্রমণ করেছিল।
ইনি আমার পুরনো বন্ধু আর সহকর্মী ডক্টর ওয়াটসন, এই মামলায় আমাকে সাহায্য করছেন।
রোদে পোড়া প্রকাণ্ড হাত ওয়াটসনের দিকে বাড়িয়ে দিয়ে লোকটা ক্ষমা প্রার্থনার ভঙ্গি দেখিয়ে যেন বলল। তারপর বলল,
আশা করি আপনার বিশেষ লাগেনি। সত্যি বলতে কি, আজকাল আমি যা করে বসি সেজন্য আমায় দোষ দেওয়া ঠিক হবে না। আমার স্নায়ুগুলো যেন সব বিদ্যুৎবাহী তারের মতো হয়ে উঠেছে, কিন্তু এ ব্যাপারটা আমি কিছুই বুঝছি না। এ আমার নাগালের বাইরে। প্রথমেই আমি জানতে চাই মিস্টার হোমস, কি করে আপনি আমার কথা জানতে পারলেন?
লেডি ফ্রান্সিসের পরিচারিকা মিস ডাবলির সঙ্গে আমার যোগাযোগ আছে, আর তারও আপনাকে মনে আছে। সে হলো সেই সময়ের আগেকার কথা, যখন আপনি ভেবে দেখলেন যে দক্ষিণ আফ্রিকাতে আপনার চলে আসা ভালো।
ও, আমার সমস্ত খবরই জানেন দেখছি। বেশ, আপনার কাছে আর কিছুই গোপন করব না। দিব্যি খেয়ে বলছি মিস্টার হোমস, আমি ফ্রান্সিসকে যেমন ভালোবেসেছিলাম কোনো পুরুষ কোনো নারীকে কখনো তেমন ভালোবাসেনি। আমার তখন বয়স কম, স্বভাব রীতিমতো বন্য, কিন্তু সে ছিল তুষারের মতো পবিত্র। রুক্ষ তার ছায়া মাত্র তার সহ্য হত না। তাই যখন সে শুনল আমি কিসব করছি, ঠিক তখনই সে আমার সঙ্গে সম্পর্ক রাখবে না বলে ঠিক করল। কিন্তু তবুও সে আমায় ভালোবাসে, এটাই হলো সবচেয়ে আশ্চর্য। এবং সে আমাকে এমন ভালোবাসে যে শুধুমাত্র আমার জন্য সারা জীবন বিয়ে করল না, সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে লাগল। তারপর কয়েকটা বছর কেটে গেল। বাবার টনে গিয়ে আমি টাকা করলাম, মনে হল হয়তো তাকে খুঁজে পেলে বুঝিয়ে সুঝিয়ে একটু নরম করতে পারব। শুনেছিলাম সে তখনও বিয়ে করেনি। লসানে তার দেখা পেলাম, সাধ্যমতো চেষ্টা করলাম তাকে বোঝাতে। মনে হল যেন সে একটু নরম হয়েছে, কিন্তু তাহলেও তার মনের জোর ছিল প্রচুর। তারপর যখন আবার দেখা করতে যাই, শুনি যে সে শহর ছেড়ে চলে গেছে। খোঁজ নিয়ে জানলাম সে ব্যাডেনে আছে, আর কিছুদিন বাদে শুনলাম তার পরিচারিকা আছে সেখানে। আমি লোকটা রুক্ষ প্রকৃতির, রুক্ষভাবেই সারাটা জীবন কাটিয়ে এসেছি। তাই যখন ডক্টর ওয়াটসন ওভাবে আমার সাথে কথা বললেন, মুহূর্তের জন্য আমি আত্মহারা হয়ে পড়েছিলাম। ঈশ্বরের দোহাই, বলুন আমার লেডি ফ্রান্সিসের খবর কি?
সেটাই এখন আমাদের জানতে হবে। আপনার লন্ডনের ঠিকানাটা কি মিস্টার গ্রিন?
ল্যাংহাম হোটেলে খোঁজ করলেই আমায় পাবেন।
সেখানে গিয়ে আপনি তৈরি থাকুন, যাতে দরকার হলে আপনাকে পেতে পারি। মিথ্যা আশ্বাস জাগানোর ইচ্ছা আমার নেই, তবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন যে তার নিরাপত্তার জন্য যথাসম্ভব চেষ্টা করব আমি। এর বেশি কিছু আর বলবো না। এই যে এই কার্ডটা রেখে যাচ্ছি, যাতে যোগাযোগ করতে পারেন। ওয়াটসন, এবার তৈরি হয়ে নাও, আমি মিসেস হাডসনকে টেলিগ্রাম করে আসি যেন দুজন অত্যন্ত ক্ষুধার্ত পথিকের জন্য কাল 7:30 সময় যথাসাধ্য খাবারের ব্যবস্থা করেন তিনি।
বেকার স্ট্রিটে একটা টেলিগ্রাম হোমসদের প্রতীক্ষায় ছিল। সেটা পড়ে হোমস অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন, ওয়াটসনের দিকে এগিয়ে দিলেন। সে খবরটা হল খোঁচা খোঁচা বা টুকরো টুকরো টেলিগ্রামটা এসেছে ব্যাডেন থেকে। ওয়াটসন প্রশ্ন করলেন, এটা আবার কি?
এটাই হচ্ছে সবকিছু। তোমার হয়তো মনে আছে ধর্মযাজকটির বাকান সম্বন্ধে আমি তোমায় প্রশ্ন করেছিলাম, যেটা তোমার কাছে আপাত দৃষ্টিতে বেশ অপ্রাসঙ্গিক মনে হয়েছিল। তুমি তার উত্তরই দাওনি। ঠিক একই টেলিগ্রাম আমি করেছিলাম ইংলিশের হফের ম্যানেজারের কাছে, তারই উত্তর এটা।
এতে করে কি বুঝতে হবে?
বুঝতে হবে যে এক অত্যন্ত ধূর্ত ভয়ঙ্কর লোকের সঙ্গে আমাদের কারবার এখন। দক্ষিণ আমেরিকা থেকে আসা মহামান্য ডক্টর স্লেসেঞ্জার হল ওহেলি পিটার্স থেকে একেবারে আলাদা। যত বড় বড় যোচ্চুরে অস্ট্রেলিয়া থেকে বেরিয়েছে তাদের অন্যতম সে। নতুন দেশ হিসেবে খুবই বোকা, এরকম কয়েকটা শয়তান ওদেশ থেকে এসেছে। ওর বৈশিষ্ট্য হল নিঃসঙ্গ মহিলাদের ধর্ম সম্বন্ধে যে দুর্বলতা থাকে তার সুযোগ নিয়ে তাদের ঠকান। আর তার তথাকথিত স্ত্রী ফ্রেজার নামে এক ইংরেজ স্ত্রীলোক হচ্ছে তার উপযুক্ত সহকর্মী। ওর কাজের পদ্ধতি লক্ষ্য করে আমার সন্দেহটা জেগেছিল। এই দৈহিক বিকৃতি থেকেই আমার সে সন্দেহ সত্য প্রমাণিত হয়। 1889 খ্রিস্টাব্দে অ্যাডে এক সালোয় এক লড়াইয়ের সময় সে বিশ্রীভাবে কামড় খায়। এই অত্যন্ত অসাধু দম্পতির হাতে এই ভদ্রমহিলা পড়েছেন। খুব সম্ভব হয়তো তিনি আর বেঁচে নেই, আর যদি বা বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই বন্দী দশায়। মিস ডাবনিকে বা অন্যান্য বন্ধুদের তাই এই জন্য চিঠি লিখতে পারছেন না। আমার মনে হয় তিনি লন্ডনে আছেন, কিন্তু ঠিক কোথায় তা এখনো জানবার উপায় দেখছি না। আর হ্যাঁ শোনো, সন্ধ্যের দিকে বেড়াতে গিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে ল্যাম্প ট্রেডের সঙ্গে দেখা করে একটা কথা বলবো।
রহস্যের সন্ধানে ওয়াটসন গিয়ে হাজির হলেন মন্টপেলিয়েতে। সেখানে গিয়ে তার সাথে পরিচয় হল মিস্টার ফিলিপ গ্রিনের। তিনিও এসেছেন মিস্টার হোমসকে সাহায্য করতে। তিনি হচ্ছেন লেডি ফ্রান্সিসের প্রাক্তন প্রেমিক। হোমস মিস্টার গ্রিনের কাছ থেকে পেয়ে গেলেন চাঞ্চল্যকর কিছু তথ্য। নিঃসন্দেহে লেডি ফ্রান্সিসকে ফিরে পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছেন মিস্টার গ্রিন। কিন্তু কি হবে এরপর? মিস্টার হোমসকে পারবেন লেডি ফ্রান্সিসের অন্তর্ধানের সমাধান করতে? কিন্তু কিছুতেই সরকারি বেসরকারি হোমসের প্রতিষ্ঠান রহস্য ভেদ করতে পারলেন না। দাড়িওয়ালা বন্ধুটি তিন তিনবার ল্যাংহাম থেকে এসে খবর নিয়েছে। এই দাড়িওয়ালা ফিলিপ গ্রিনের পরিচয় একটু জানিয়ে রাখি। তিনি হচ্ছেন বিখ্যাত রণপথ অধ্যক্ষ মিস্টার ফিলিপ গ্রিনের পুত্র। তিনি ক্রিমিয়ার যুদ্ধে সি অফ অ্যাভেজ রণপথ বাহিনীর পরিচালনা করেছেন। হোমসের কাছে শুধু একটা খবর আছে, স্লেসিঞ্জার ধনরত্নগুলো বন্ধক দিতে শুরু করেছে। জানা গেছে সে ওয়েস্ট মিনিস্টার রোডের বেডিংটনের ওখানে প্রাচীন স্পেনীয় ডিজাইনের একটা অপূর্ব রূপোর লকেট বন্ধক রেখে টাকা তুলেছিল। বন্ধক যে দিয়েছিল সে লোকটির চেহারা লম্বা চওড়া, দাড়ি গোফ কামানো, ধর্মযাজকদের মতো চেহারা। নাম ঠিকানা যা সে জানিয়েছিল তা সম্পূর্ণই মিথ্যে। কানটা কেউ লক্ষ্য করেনি। কিন্তু তাহলে বর্ণনা থেকে সন্দেহ নেই যে তিনি স্লেসিঞ্জার। কিন্তু তাহলেও তাকে ধরার কোন সূত্র পাওয়া গেল না। এইরকম যখন জটিল অবস্থা, তখন হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় দাড়িওয়ালা গ্রিন একেবারে হন্তদন্ত হয়ে হোমসের বসবার ঘরে এসে হাজির। তার মুখ রক্তশূন্য, সর্বশরীর কাঁপছে, বলিষ্ঠ দেহের সমস্ত মাংসপেশিগুলো উত্তেজনায় চঞ্চল হয়ে উঠেছে।
এ হচ্ছে তার বউ।
সে ওখান থেকে বেরোতে সে চলল তার পিছু পিছু, কেনিংটন রোড ধরে চলল, আর গ্রিনও তার পিছু ছাড়ল না। কিছুক্ষণ পরেই সে একটা দোকানে ঢুকল। জানেন মিস্টার হোমস, দোকানটা হলো একটা আন্ডারটেকারের।
চমকে উঠলেন হোমস। তেজিতলা এমন ভাবে বলে উঠলেন যে তার নিরুত্তাপ মুখের অন্তরালে অন্তরাত্মার আগুনের পরিচয় স্পষ্ট হয়ে উঠল। গ্রিন পুনরায় বলতে শুরু করলেন,
কাউন্টারের ওপারে স্ত্রী লোকটির সাথে সে কথা বলছিল, আমিও ঢুকে পড়লাম, তাকে বলতে শুনলাম দেরি হয়ে গেছে বা ওই রকম কিছু। উত্তরে স্ত্রী লোকটি ক্ষমা চাইল, বলল আগেই হতো তবে সাধারণ ব্যাপার তো নয়, তাই একটু দেরি হলো। আমি ঢুকতে দুজন থেমে পড়ে আমার দিকে তাকালো। তখন আমি দু একটা কথা জিজ্ঞেস করে দোকান থেকে চলে এলাম। তারপর একটু পরেই স্ত্রী লোকটি বেরিয়ে এলো। একটা দরজার আড়ালে আমি লুকিয়ে পড়লাম। তার মনে সন্দেহ জেগেছিল বোধহয়, কারণ চারিদিকে তাকিয়ে দেখল সে। তারপর একটা গাড়ি পেয়ে গেলাম, চললাম ওর পিছু পিছু। বিক্সটনের 36 নং পোল্টন স্কোয়ারে সে নেমে গেল শেষ পর্যন্ত। আরো খানিকটা এগিয়ে স্কোয়ারটার মোড়ে পৌঁছে আমি গাড়ি ছেড়ে দিয়ে লক্ষ্য করলাম বাড়িটা।
কাউকে দেখতে পেয়েছিলাম?
জানালাগুলো সব অন্ধকার ছিল, কেবলমাত্র নিচের তলার একটা ছাড়া, কিন্তু সেটারও শাঁসি নামানো থাকায় আমি কিছুই দেখতে পেলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়, এমন সময় দুজন একটা ঘোড়া গাড়ি নিয়ে এলো। গাড়িটা থামতেই নামলো তারা। তারপর কি একটা বস্তু গাড়ি থেকে নামালো, তারপর সেটা সিঁড়ি বেয়ে নিয়ে গেল ওপরের হল ঘরে। সেটা একটা কফিন মিস্টার হোমস।
কাগজে কয়েকটা কথা লিখে হোমস বললেন,
ওয়ারেন্ট না পেলে আইনসম্মতভাবে কিছু করা যাবে না, তাই এখন আপনি যা করতে পারেন তা হলো এটা নিয়ে কর্তাদের হাতে দিয়ে ওয়ারেন্টের ব্যবস্থা করা। হয়তো কিছু অসুবিধা হতে পারে, তবে অলংকার বিক্রির ব্যাপারটা এক্ষেত্রে যথেষ্ট হবে, সে যা করবার লিস্টেরই করবে।
মন্ত্রিসভার বাড়িগুলো আর ওয়েস্ট মিনিস্টার ব্রিজ দ্রুত পার হতে হতে হোমস বললেন,
ঘটনাগুলো পরস্পর সাজালে শয়তানগুলো বেচারাকে ভুলিয়ে ভালিয়ে লন্ডনে আনে, আর তার আগে তার বিশ্বস্ত পরিচারিকাকে সারিয়ে দেয়। আর যদি তিনি কোনো চিঠি লিখে থাকেন, সে চিঠি ওরা আটকে ফেলে, কোন সহকর্মীর সাহায্য নিয়ে বন্দি করে রাখে থাকে, তারপর তার দামি অলংকারগুলো হাত করে। গোড়া থেকে তাদের সেগুলোর উপর নজর ছিল এবং ইতিমধ্যে তা থেকে কিছু কিছু বিক্রি করাও শুরু হয়েছে। ওরা জানে এতে করে কোনো বাধা আসবে না, কারণ ওর ব্যাপারে কারো কোনো কৌতূহল নেই বলেই ওরা জানে। এও জানে যে মুক্তি পেলেই ওদের ফাঁসিয়ে দেবেন তিনি, সুতরাং ওকে মুক্তি দেওয়া চলবে না। কিন্তু তাই বলে তো চিরটা কাল আটকে রাখা চলবে না, সুতরাং এর একমাত্র সমাধান হল হত্যা করা।
বন্ধকে দোকানটার সামনে গাড়ি থামাতে বললেন হোমস। পোল্টনি স্কোয়ারের মাঝখানে একটা মস্ত অন্ধকার বাড়ির দরজায় খুব জোরে শব্দ করলেন তিনি। সঙ্গে সঙ্গে খুলে গেল দরজাটা। আধো অন্ধকার হলঘরের সামনে এক দীর্ঘাকৃতি মহিলার আবছায়া হোমসের চোখে পড়ল। অন্ধকারের মধ্যে থেকে উঁকি মেরে মহিলাটি জিজ্ঞেস করল,
কি চাই?
ডক্টর স্লেশেঞ্জারের সঙ্গে দেখা করতে এসেছি।
একটু ইতস্তত করল সে, তারপর দরজাটা খুলে দিল, বলল,
এ নামের কোন লোক এখানে থাকে না।
হোমস ধুলো ভরা পোকা ধরা ঘরটার চারদিকে চোখ বোলাতে বোলাতে দরজাটা খুলে গেল। দাড়িগোফ কামানো টাকমাথা এক বিরাট পোপ ব্যক্তি হালকা পায়ে ঘরে ঢুকল। সহজভাবেই মস্ত লালমুখ দুগাল ঝুলে পড়া মানুষটি বলল,
মনে হয় আপনারা বাড়ি ভুল করেছেন, আর একটু এগিয়ে গেলেই হয়তো।
আপনি হচ্ছেন অ্যাডেলেডের হ্যানার পিটার্স, ছিলেন ব্যাডেনার আর দক্ষিণ আমেরিকার ডক্টর স্লেশেঞ্জার। এ বিষয়ে আমি এতটাই নিঃসন্দেহ যতটা নিঃসন্দেহ আমার নাম শার্লক হোমস সম্বন্ধে। বাজে কথা বলে সময় নষ্ট করবার মতো সময় আমার হাতে নেই, তাই জানতে চাই ব্যাডেন থেকে লেডি ফ্রান্সিস এর কার ফ্রান্সকে এনে কি করেছেন। ভারী খুশি হব যদি আপনি তার ঠিকানাটা দেন, প্রায় 100 পাউন্ড আমি তার কাছে পাই। আর জামিন হিসেবে তিনি যেসব ইমিটেশনের লকেট আমাকে দিয়ে গেছেন দোকানদার, তার সবই ফেরত দিয়েছে। ব্যাডেনে থাকতে তিনি মিসেস পিটার্স এর সঙ্গে আমার বন্ধুত্ব করেন। অবশ্য সে সময় আমার অন্য নাম আমি নিয়েছিলাম এবং সে থেকে আমাদের সঙ্গ তিনি ছাড়লেন না। শেষ অবধি লন্ডন পর্যন্ত এলেন আর হোটেলের বিল ভাড়া সব আমি দিয়েছি, কিন্তু লন্ডনে এসেই আমাদের ফাঁকি দিয়ে পালিয়েছেন আর বিল শোধ না করেই গয়নাগুলো রেখে গেছেন। তার ঠিকানাটা পেলে আপনার কাছে ঋণী হয়ে থাকব। তাকে খুঁজে বার করব বলেই আমি এসেছি, যতক্ষণ পর্যন্ত না পাই খুঁজে দেখব।
ওয়ারেন্ট কোথায়?
পকেট থেকে একটা রিভলভারের অর্ধেকটা উঁচু করে দেখিয়ে হোমস বললেন,
এটা দিয়েই চলবে যতক্ষণ না এর চেয়ে ভালো কোন ওয়ারেন্ট আসছে।
থার্সডে নাইট সাগা,
লেডি ফ্রান্সিস কারফ্যাক্স, বিশিষ্ট সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, যিনি কিনা যাযাবর জীবনটাকেই আপন করে নিয়েছিলেন। পেনশন আর হোটেলের জটিল জালে সচরাচর জড়িয়ে থাকতে হয় তাকে। দেশ বিদেশ ঘুরে বেড়ানোর সময়ে তিনি বরাবরই তার প্রাক্তন শিক্ষিকা মিস আবনিকে মাসে দুবার করে চিঠি লিখতেন, কিন্তু গত 5 সপ্তাহ ধরে তিনি কোনো চিঠি পাঠাননি। কি হয়েছে তার? তিনি কি হারিয়ে গেছেন? রহস্যের সন্ধানে ওয়াটসন গিয়ে হাজির হলেন মন্টপেলিয়েতে। সেখানে গিয়ে তার সাথে পরিচয় হল মিস্টার ফিলিপ গ্রিনের। তিনিও এসেছেন মিস্টার হোমসকে সাহায্য করতে। তিনি হচ্ছেন লেডি ফ্রান্সিসের প্রাক্তন প্রেমিক। হোমস মিস্টার গ্রিনের কাছ থেকে পেয়ে গেলেন চাঞ্চল্যকর কিছু তথ্য। নিঃসন্দেহে লেডি ফ্রান্সিসকে ফিরে পাওয়ার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছেন মিস্টার গ্রিন। কিন্তু কি হবে এরপর? মিস্টার হোমস কি পারবেন লেডি ফ্রান্সিসের অন্তর্ধানের সমাধান করতে?
যাও তো অ্যানি, একটা পুলিশ ডেকে আনো তো।
সময় অত্যন্ত কম ওয়াটসন, পিটার্স আমাদের কাজে যদি বাধা দেন তাহলে আহত হবার প্রচুর সম্ভাবনা আছে আপনার, জানিয়ে দিলাম। কফিনটা কোথায়? সে কফিনটা আপনার বাড়িতে এসেছে?
সেটা ব্যবহার করা হচ্ছে, একটা মৃতদেহ আছে তাতে।
হোমস তাড়াতাড়ি তাকে ঠেলে দিয়ে সরিয়ে জোর করে হল ঘরে প্রবেশ করলেন। সামনের আধখোলা দরজা পেরিয়ে খাবার ঘরের পাশে একটা টেবিলের উপর কফিনটা দেখতে পাওয়া গেল। পাশে রাখা বাতিটা জ্বালিয়ে হোমস দ্রুত হাতে কফিনের ডালাটা খুলে ফেললেন। কফিনের ভেতর দেখা গেল শুকনো একটা মৃতদেহ। হোমস ভালো করে দেখে নিয়ে নিজের মনে মনে বললেন,
যতই অসুখ করুক না কেন, যতই না খেয়ে থাকুক, হাজার অত্যাচার হোক, এই বয়সে লেডি ফ্রান্সিসের এমন পরিণত হওয়া অসম্ভব। ঈশ্বরকে ধন্যবাদ এ অন্য লোক।
কি হল মিস্টার হোমস, এমন ভুল একটা বিশ্ববিখ্যাত গোয়েন্দা করলেন?
হোমস অপমান সহ্য করে দাঁতে দাঁত চেপে বললেন,
এই মৃতদেহটা কার?
নেহায়াতে যদি জানতে চান, আমার স্ত্রী একজন প্রাক্তন ধাত্রী ছিল, রোজ স্পেন্ডার। বিগস্টোন ওয়ার্ক হাউস ইনফার্মারিতে আমি একে পাই, সেখান থেকেই নিয়ে আসি। 13 নং ফারব্যাঙ্ক ভিলার ডক্টর হর্সমকে দেখা মাত্রই ঠিকানা নিতে ভুলবেন না মিস্টার হোমস, এবং ক্রিশ্চানদের যেভাবে চিকিৎসা করা উচিত আমি ঠিক সেভাবেই করেছি। মারা যায় 3 দিনের দিন। ডাক্তারের অভিমত, বেশি বয়সের জন্যই তার মৃত্যু হয়েছিল। অবশ্য সেটা ডাক্তারের অভিমত, আপনি নিশ্চয়ই তার থেকে ভালোই বলতে পারবেন। কেনিংটন রোডের স্টিমসন কোম্পানিতে তার অন্ত্যেষ্টির অর্ডার দিয়েছি, কাল সকাল 8টায় তারা তাকে কবর দিবে। এই কাহিনীর মধ্যে কিছু গলত পেয়েছেন? বোকার মতো ভুল করছেন আপনি, স্বীকার নিশ্চয়ই করবেন।
পুরো বাড়িটা আমি তল্লাশি করব।
করবেন নাকি?
এই যে মশাইরা, এই দুজন লোক জবরদস্তি আমার বাসায় ঢুকে পড়েছে, কিছুতেই দাঁড়াতে পারছি না, সাহায্য করুন, তাড়িয়ে দিন।
একজন সার্জেন্ট আর একজন কনস্টেবল দরজায় দাঁড়িয়েছিল। হোমস পকেট থেকে কার্ড দেখিয়ে বললেন,
আর ইনি হলেন আমার বন্ধু ডক্টর ওয়াটসন,
গ্রেফতার করুন।
পরক্ষণে হোমসের রাস্তায় বেরিয়ে এলেন। হোমসের মধ্যে উত্তেজনা লেশ মাত্র নেই, কিন্তু রাগে অপমানে ওয়াটসনের শরীর তখন গরম হয়ে উঠেছে। সার্জেন্ট আসছিল ওয়াটসনের পিছু পিছু, বলল,
আমি খুবই দুঃখিত মিস্টার হোমস।
ঠিকই বলেছ তুমি।
নিশ্চয় স্যার, আপনার ওখানে যাওয়ার বিশেষ কিছু কারণ ছিল, তা আমি যদি আপনার কোনো কাজে আসতে পারি আমাকে বলবেন।
বেলা তখন সবে 9টা। সঙ্গে সঙ্গে ওয়াটসনরা সবেগে বেরিয়ে পড়লেন। প্রথমে গেলেন ব্রিক্সটন ওয়ার্ক হাউস ইনফার্মারিতে। সেখানে শোনা গেল সত্যি এক দয়াশীল দম্পতি এসে এক অথর্ব বৃদ্ধাকে দাবি করে প্রাক্তন ভৃত্য হিসেবে, এবং সে মারা গেছে। এই সংবাদে তাদের মধ্যে কিছুমাত্র বিস্ময় সঞ্চার হল না, আর বার্ধক্যবশে রোগীর মৃত্যুর মুখোমুখি বসে ডাক্তার মৃত্যুর পরের সার্টিফিকেট লিখে দেন। অতএব এর মধ্যে কোন শয়তানের নামগন্ধ নেই। অত্যন্ত খিটখিটে হয়ে উঠলেন হোমস, না পারেন কথাবার্তা বলতে, না পারেন ঘুমোতে। ওয়াটসন যখন তার কাছ থেকে চলে আসলেন, হোমস তখন প্রচুর ধূমপান করছিলেন, ঘন ঘন দুই ভ্রু তার ঝুরে গেছে, লম্বা লম্বা আঙুল দিয়ে চেয়ারের হাতলে টোকা দিচ্ছেন, আর মনে হচ্ছে এই রহস্যের যতগুলো সমাধান সম্ভব সব আউড়ে যাচ্ছেন। রাতে অনেকবার তার পায়চারি শব্দ শোনা গেল। শেষ পর্যন্ত সকালবেলা সবেগে ওয়াটসনের ঘরে ঢুকে পড়লেন, পরনে ড্রেসিং গাউন, কিন্তু তাহলেও তার ফ্যাকাশে মুখ আর গর্তে বসা চোখ দেখে বুঝতে অসুবিধা হল না যেন তিনি রাতে একটু ঘুমোতে পারেননি। 5 মিনিটও হয়নি, একটা গাড়িতে করে সবেগে বেকার স্ট্রিট ধরে এগিয়ে চলেছেন হোমস, কিন্তু তা সত্ত্বেও বিগ বেনে পৌঁছতে বেজে গেল 7:35। আর ব্রিক্সটন রোড ধরে যখন তীব্র বেগে হোমসরা এগিয়ে চলেছেন, ততক্ষণে 8টা বেজে গেছে। তবে তাদের মতো আরো অনেকেরই অমন দেরি হয়েছে, নির্দিষ্ট সময় অতিক্রম করে 10 মিনিট হয়ে গেল, কিন্তু তখনও কফিনটা বাড়ির সামনে রয়ে গেছে। ঘোড়াটা যখন হাঁপাতে হাঁপাতে এসে থামল, সেই মুহূর্তে দেখা গেল 3 জন লোক কফিনটা বহন করে নিয়ে আসছে। তীর বেগে গিয়ে হোমস তাদের পথ কাটতে দাঁড়ালেন।
কি বলছেন মশাই? আবার বলছি, আপনার ওয়ারেন্ট কই?
আসছে, ওয়ারেন্ট আসছে, আর যতক্ষণ এসে পৌঁছচ্ছে কফিন বাড়ির মধ্যেই থাকবে।
হোমসের কথা যে আদেশে সুর ছিল, কফিন বাহকদের উপর তার প্রভাব বিস্তার করল। হঠাৎ দেখা গেল পিটার্স বাড়ির ভিতরে অদৃশ্য হয়ে গেল। হোমসের আদেশে ওরা আবার কফিনটা টেবিলের উপরে রাখল। হোমস চেঁচে উঠে বললেন,
তাড়াতাড়ি ওয়াটসন, এই নাও একটা স্ক্রু ড্রাইভার, ডালাটা তাড়াতাড়ি খুলে ফেলো, 1 মিনিটের মধ্যে যদি খুলে ফেলো তাহলে 1 পাউন্ড পাবে, লেগে যাও, বেশ, আরেকবার আরেকবার, এবার টানো সবাই একসঙ্গে, এই তো খুলে যাচ্ছে, এই তো খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে, ব্যাস, ওই খুলে গেল।
সবাই একসঙ্গে টেনে খুলে ফেলল ডালাটা। খুলতেই সঙ্গে সঙ্গে ক্লোরোফার্মের অত্যন্ত তীব্র গন্ধ উপস্থিত সকলকেই অভিভূত করে ফেলল। ভিতরে একটি দেহ, তার মাথাটা কাপড়ে জড়ানো, সেই কাপড়ে ঘুমের ঔষধ মাখানো। দেহটা হোমস টেনে তুলতে অন্য একটা দেহ দেখা গেল, সে মুখ পাথরের মতো। সেই দেহ এক মধ্যবয়সী অপূর্ব সুন্দরী মহিলার। পলকের মধ্যে হোমস দেহটাকে বসবার ভঙ্গিতে তুলে ধরলেন। প্রায় আধ ঘন্টা ধরে পরীক্ষার পর মনে হল, না, জীবনের কোনো চিহ্ন এই দেহে নেই। দম বন্ধ হয়েই হোক বা ক্লোরোফার্মের বিষাক্ত গ্যাসের জন্যই হোক, মনে হল লেডি ফ্রান্সিসকে আর ইহলোকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। শেষ পর্যন্ত কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সাহায্যে ইথার ইঞ্জেকশন দিয়ে এবং বিজ্ঞানসম্মত সমস্ত রকম চেষ্টার পর জীবনের অতি সামান্য স্পন্দন সে দেহে অনুভূত হল। চোখের পাতা যেন একটু কেঁপে উঠল, আয়নায় যেন খুব অস্পষ্ট ছায়াপতনের মতো দেখা গেল, যা থেকে বুঝতে হবে জীবন ফিরে আসছে ধীরে ধীরে। সন্ধ্যাবেলা হোমস ওয়াটসনের সঙ্গে কথায় কথায় আলোচনা সূত্রে বললেন,
সারারাত চিন্তা করার পর ভোরের দিকে আমার চিন্তার জাল কেটে নিয়ে ভোরের ধূসরতায় আমার হঠাৎ মনে আসে আন্ডারটেকারের স্ত্রীর কথা, যা ফিলিপ গ্রিনের মুখে শুনেছিলাম। এতক্ষণে তো এসে যাওয়ার কথা, তা সাধারণ ব্যাপার তো নয়, সেজন্য দেরি হচ্ছে হয়তো। কফিনটার কথা উল্লেখ করেছিল সে, সাধারণ কফিন সত্যি এই নয় এবং এর একমাত্র কারণ হতে পারে কোন বিশেষ মাপেই এটা তৈরি হচ্ছিল, কিন্তু কেন? সঙ্গে সঙ্গে তখন মনে পড়ে গেল কফিনটার দুটো পাশ কেমন অস্বাভাবিক রকমের গভীর, আর ক্ষীণ ছোট্ট খাট্ট একটা মৃতদেহের জন্য অত বড় একটা কফিন কেন দরকার? নিশ্চয়ই যাতে আরো একটা দেহের জায়গা সেখানে হতে পারে। একই সার্টিফিকেটের জোরে দুটো দেহই সমাহিত হবে, এ সমস্তই খুবই পরিষ্কার। আমার দৃষ্টি স্বচ্ছ না থাকায় এই ভুলটা হল। আটটায় ফ্রান্সিসের সমাধি হওয়ার কথা, তাই আমাদের একমাত্র উপায় হল যেমন করেই হোক কফিনটাকে বাড়ির মধ্যে আটকে রাখা। ভদ্রমহিলাকে জীবিত অবস্থায় পাওয়ার সম্ভাবনা ছিল খুবই সামান্য, কিন্তু তাহলেও কটার সম্ভাবনা, মানে একটা চান্স নেওয়া যেতে পারে বলে আমার মনে হলো, এবং তার ফলাফল দেখা গেল তাই। এর আগেও ওরা কখনো খুনটুন করেছে বলে আমি জানি না, তবে শেষ পর্যন্ত গায়ে হাত দেয়নি, কারণ যেভাবে মৃত্যু হয়েছে তার কোনো নিদর্শন না রেখে তারা তাকে সমাধিস্থ করতে পারত, এবং কবর খুঁড়ে মৃতদেহ তুললেও কিছু সুযোগ তাদের থাকত। ওপরে সেই ভয়ঙ্কর জায়গাটা তো দেখে এসেছ, যেখানে ভদ্রমহিলাকে এতদিন আটকে রাখা হয়েছিল। হঠাৎ আক্রমণ করে ওরা তাকে ক্লোরোফর্ম ঢেলে দেয় যাতে তার ঘুম না ভাঙে, তারপর নিচে নিয়ে এসে আরো প্রচুর ক্লোরোফর্ম দেওয়া হয় যাতে ঘুম না ভাঙে, তারপর স্ক্রু দিয়ে এটা দেওয়া হয় ডালাটা। ওয়াটসন, এই অপরাধ ইতিহাসে একেবারে অভিনব। যদি ডাক্তার স্লেশেঞ্জার এবং তার স্ত্রী যাত্রা লেস্টারের কবল থেকে পালাতে পারে, তো ভবিষ্যতে তাদের কাছ থেকে এরকম আরো চমকপ্রদ সব অপরাধের পরিচয় পাওয়া যেতে পারে।
In the merry month of May, now from me home I started, left the girls and two and nearly broken hearted, saluted father dear, kissed me darling mother, drank a pint of beer, me grief and tears to smother, then off to reap the corn and leaf where I was born, got a stout MacLeod that banished ghost and goblets, a brand new pair of brogues to rot the love of the bogs and frighten all the dogs on the rocky roads, a double of one to three for five, what the hair.
This track was downloaded from FusionBD.com.